আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, উমর পীর আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা জীবন চরিত্র জিন্দেগি নিয়ে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান। উমর পীর আব্দুল আজিজ কেমন ছিলেন, কোন ধরনের ছিলেন, কেমন জীবন যাপন করত, কীভাবে মানুষের সাথে বিহেভ করত, কীভাবে লেনদেন করত, অনেক কিছু আমাদের অনুষ্ঠান। এক কথায়, একজন মুসলমানকে গদ থেকে একদম রাষ্ট্র পর্যন্ত কেমন হওয়া যায়, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের জন্য করণীয় আমল করার বড় একটা সুযোগ, কিভাবে কোন পর্যায়ে কেমন ছিলেন জানার বড় সুযোগ এই অনুষ্ঠানের মধ্যে। তো অনুষ্ঠানের শুরুতে আমরা প্রতিবারের ন্যায় আজকেও দরুদ শরীফের হাদিসে মুবারকা শ্রবণ করব। হাদিস শরীফের মধ্যে আছে এরকম, যে ব্যক্তি কিতাবে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ লিখেছে, যতক্ষণ পর্যন্ত ওই দরুদ শরীফ লিখা থাকবে ফেরেশতা ততক্ষণ পর্যন্ত দরুদ লিখক যে লিখেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। কত বড় সৌভাগ্য! কারণ আমি এখন যদি মারা যাই, দরুদ শরীফ পড়া শেষ, কিন্তু আমি যদি লিখে যাই, এটা কোনো কিতাবে কোনো যেখানে লিখছি আমি, ওই দরুদ শরীফ যতদিন থাকবে ততদিন, আমি মারা গেলাম কিন্তু ওই দরুদ থাকার কারণে, ওই দরুদ শরীফ লিখে রাখার কারণে, লেখা রয়েছে বলে মাগফিরাতের ইস্তেগফারের অর্থাৎ ক্ষমার দুয়ার পাওয়ার বড় একটা সুযোগ আছে। এই জন্য আমাদের জেল দর্শকবৃন্দ, যখন আমরা লিখি দরুদ শরীফ পুরোপুরি লিখি, সংক্ষিপ্ত না করি, এবং এটা আমার আপনার ক্ষমা পাওয়ার মাধ্যম হিসাবে লিখার মনোযোগটা বেশি দিই, যেন পরিপূর্ণ দরুদ শরীফ লিখি আর দরুদ শরীফ পড়ার মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর বিন আব্দুল আজিজ বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিকের উপদেষ্টা, তোমার সাথে বেশিরভাগ ওনার সময় কাটত। তো একদিন সফর অবস্থায় উসফান নামক একটি জায়গায় তাদের সফর, কাফেলা অবস্থান, আর ওই জায়গায় বাদশাহ খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের যত শক্তি, সামরিক শক্তি, সৈন্যবাহিনী, সবাই মনে করো যে কোনো একটা অনুষ্ঠানে সমবেত, তার ক্ষমতা কত পরিদর্শন, এই ধরনের একটা অবস্থা। তো বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিক তার সামরিক শক্তি দেখে, সৈন্যবাহিনীর জমায়েত দেখে খুশিতে একদম কি আত্মহারা, মানে অনেক খুশি উনি। এই খুশি অবস্থায় সুলাইমান বিন আব্দুল মালিক উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলো, এইসব সামরিক শক্তি, এত বিশাল লস্কর, এত বিশাল সৈন্যবাহিনী দেখে আপনার কেমন লাগতেছে? অর্থাৎ বাদশাহ জিজ্ঞাসা করতেছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বাদশাহর কথার জবাবে বললেন কি, বললেন, আমি তো দেখতেছি অনেক কিছু, বিশাল একটা কি ইন্তেজাম, এসব কিছু দুনিয়াকে বক্ষণ করছে, আজকে এগুলা একে অপরকে বক্ষণ করে নিবে, অর্থাৎ এগুলা নিঃশেষ হয়ে যাবে, আর কাল কিয়ামতের দিন এই সব কিছুর ব্যাপারে আপনি খলিফা সুলাইমান বিন আব্দুল মালিককে মাওলার দরবারে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ কেমন সৎসাহস, কেমন বান্দাকে নেকির পথে ডাকার উৎসাহ উদ্দীপনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলার কাছে ছিল। বাদশা কুশিতে আত্মহরা নিজের শক্তি সামরিক বল দেখে আর ওই সময়ও ইয়াদ করে দিচ্ছে, বাদশা নিজের আত্মগৌরবে ফুলে উঠিও না, এগুলো শেষ হয়ে যাবে, কিন্তু এই সব নাজ ও নিয়ামত ক্ষমতা শক্তি আপনার সালতানাতের সম্পর্কে কাল কিয়ামতে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, জবাব দিতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজের এই কথা থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। যখন আমরা এই ধরনের কোনো নাজ ও নিয়ামত পাই, সাথে সাথে চিন্তা করি এর ব্যাপারও তো জিজ্ঞাসা করা হবে, কারণ কিতাবের মধ্যে আছে মানুষ আমরা যে ঠান্ডা পানি পান করি, ওই ঠান্ডা পানির ব্যাপারেও কালকে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। হ্যাঁ, মানে সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রতিটি নিয়ামত, সুস্থ শরীর এটাও নিয়ামত, মাল ও দৌলত নিয়ামত, অনেক সন্তানের বাপ জনক এটাও নিয়ামত, সমাজের মধ্যে আপনি বিচারক সর্দার মাতবর আপনি ক্ষমতাসীন, অর্থাৎ আপনি যে যে অবস্থানে নিজেকে নিজের কর্মকে নিয়ামত মনে করেন, প্রতিটি নিয়ামত সম্পর্কে বান্দাকে কাল কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। আমরা চিন্তা করি, আমরা তো অনেক সময় অনেক কিছু মাথায় নিই, এটা আমাকে দাও, ওটা আমাকে দাও, এটার উপযুক্ত আমি, ওটার উপযুক্ত আমি, কিন্তু জবাব দেওয়ার উপযুক্তটা আছে কি আমার, এটাও চিন্তা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ যখন চিন্তার বিষয় তো আমাদের মতো সাধারণ মানুষের তো আরও বেশি চিন্তা করার দরকার আছে। কি চিন্তার বিষয়? আরাফাত ময়দান, হাজিগণ সবাই এখানে সমবেত হয়, জমায়েত হয় হজের সময়। ঠিক অনুরূপভাবে আরাফাতের ময়দানে সুলাইমান বিন আব্দুল মালিক সাথে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই সাথে ছিল। তো আরাফাতে তো অনেক মানুষ হয়, তৎকালীন অনেক মানুষ, কারণ সমস্ত মানুষের কাবা, কাবা হজের জন্য যাদের তৌফিক সামর্থ্য সবাই দেয় প্রতি বছর, আর হজের এটা আরাকান, আরাফাতে জমা হতেই হবে। আরাফাতের ময়দানে এত বিশাল জমায়েতের দিকে লক্ষ্য করে সবাইকে দেখে, কারণ স্বাভাবিক একজন দেশের যিনি খলিফা বাদশাহ তার তো স্পেশাল প্রটোকল থাকে, সে সবাইকে দেখে কি বলল, সুলাইমান বিন আব্দুল মালিক বলল অনেক লোক জমা হয়েছে এখানে, এই হজের মধ্যে এবার অনেক লোক জমা হয়েছে। বাদশার কথা শুনে, খলিফার কথা শুনে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই বললেন, অর্থাৎ বাদশাকে আখেরাতের ফিকের দিলেন কিভাবে, বললেন আপনি যাদেরকে দেখতেছেন সমবেত এত বিশাল জমায়েত আরাফাতের ময়দানে, এরাই আপনার প্রতিপক্ষ, হ্যাঁ এরাই কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। কেমন কথা, ঠিক একজন ঘরের কর্তার বিরুদ্ধে যেভাবে কাল কিয়ামতে তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনরা অভিযোগ করবে, ঠিক কাল কিয়ামতের দিন একজন বাদশার বিরুদ্ধে তার জনগণ, তার রাজ্যের বসবাসকারী এরাও অভিযোগ করবে। চিন্তা করার বিষয়, একজন যদি প্রেসিডেন্ট খলিফার বাদশার এই হালত হয়, আমাদের কি হবে, আমাদেরকে তো কালকে আমাদের দিন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে ছেলেরা মেয়েরা স্ত্রী, আর বাদশার বিরুদ্ধে অভিযোগ করবে জনগণ তাদের হক থেকে বঞ্চিত হওয়ার কারণে, হয়তো যথাযথ সময়ে যথাযথভাবে হক আদায় না করার কারণে। অর্থাৎ কাল কিয়ামতের দিন, 50,000 বছরের একটা দিন, এটা এমন একটা দিন হবে গুনাগারের জন্য, বদকারের জন্য, বেনামাজির জন্য, সুদখুদদের জন্য, ঘুষখুরের জন্য, অর্থাৎ মাওলার নাফরমানি যারা করে, যারা বৃদ্ধ মা বাপকে অর্থাৎ মা বাপকে যারা কষ্ট দেয়, যারা যৌবনের তালে সন্ত্রাসী করে, শক্তির কারণে অপরকে আঘাত করে, এক কথায় যত ধরনের গুনার কাজ করে বন্দা, প্রতি কোয়ালিটির মানুষ কাল কিয়ামতের দিন ফেসে যাবে। মুক্তি তাদের জন্য যারা এই অল্প জিন্দেগি সিরাতুল মুস্তাকিমের মধ্যে, সহজ সরল পথের মধ্যে, শরীয়ত মোতাবেক সুন্নতে নববীর আমলের মধ্যে, মাওলা সন্তুষ্টির মধ্যে অভিযোগ করার সুযোগ রাখে নাই। যার হক যাকে যেমন দেওয়া দরকার আদায় করেছে, তারাই পার পেয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক। কারণ কিয়ামত এটা সত্য, এটাকে ইনকার করার, এটাকে পরে বিষয় বলে তুচ্ছ জ্ঞান করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। এখন যে কথাটা বলবো, এটা খুব দরকারি একটা বিষয়। আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের এলাকায় এই মুসিবতটা আছে, এই বিমারিটা আছে, এটা থেকে মুক্তি দরকার আছে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই সুলাইমান বিন আব্দুল মালিককে, অর্থাৎ খলিফার বাপ আব্দুল মালিক, একটা ওসিয়ত নামা মনে করেন চিঠি লিখছে, আমার সম্পত্তির মধ্যে আমার মেয়েদের কোনো অংশ নাই। তখন সুলাইমান বিন মালিক সন্তান বলতেছে, আমার বাপ তো বলে দিয়েছে বোনদেরকে কোনো সম্পত্তি দিতে নাই, এখানে তাদের কোনো অংশ নাই, এই তো আমার বাপের লিখিত মোহরকৃত দলিল। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই চুপ রইলেন, কোনো জবাব দিলেন না। অর্থাৎ আজকেও আমাদের মাঝে একটা অনেকগুলো মানুষ আছে যারা নিজের বোনদেরকে নিজের বাপের সম্পত্তি দিতে চায় না, অর্থাৎ তাদেরকে মেহরম করে দিতে চায়। ঠিক সুলাইমান বিন আব্দুল মালিকও চাই, বাপের দলিলটা দেখাইছে, আমার বাপ বলছে না দিতে, খালাস। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই যখন দ্বিতীয়বার এই কথাটি উঠল, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই যখন ওনার কথাকে গুরুত্ব দিচ্ছে না, বাদশার কথাকে, মানে বাদশা বলতেছে সম্পদ দেওয়া যাবে না, তখন বাদশা তার হাদিমকে বলল, আমার বাপের ওই দলিল, ওই লিখিত বুকটা নিয়ে আস, যেটা আমি উমর বিন আব্দুল আজিজকে যেন দেখাইতে পারি। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই বলল, আপনি কি আপনার খাদিমকে কোরআন শরীফ আনার জন্য পাঠাইছেন? বলল, না, আমার বাপের লিখিত যে ডায়েরি, যে কিতাব, যে দলিল, ওটা আনতে পাঠিয়েছি। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই বাদশাহ খলিফা সুলাইমান বিন আব্দুল মালিককে বলল, যেখানে মাওলার কিতাবে লেখা রয়েছে বাপের সম্পত্তি তার কন্যা পাবে, সেখানে মানুষের লিখিত কিতাবের কি দাম আছে? যেখানে ইসলামী যেটা সংবিধান কুরআন, যেখানে লিখে দিয়েছে মাওলা বাপের সম্পত্তির ভাগ কন্যা পাবে, এখানে বাপের দেওয়া লিখিত কাগজের কোনো ভ্যালু নাই। এখানে একটা জিনিস, এই কথা দেখেন, নেককার মানুষের কথার মধ্যে প্রভাব বিস্তার করে। যখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই এই কথা বললেন, যেখানে মাওলার সংবিধান কোরআনের মধ্যে কি নাই লিখা আছে, কন্যা সন্তান সম্পদ পাবে, এখানে বাপের লিখার কোনো দাম নাই, সুলাইমান বিন আব্দুল মালিক সাথে সাথে চুপ হয়ে গেল, কোনো উত্তর দিল না। কারণ নেককার মানুষের কথার মধ্যে তাসির অনেক, প্রভাব অনেক। বাদশাহ যদিও বাপের কথাকে প্রাধান্য দিয়েছে, যখন কোরআনের কথা চলে আসছে বাদশাহও মেনে নিতে বাধ্য হয়েছে। আর উমর বিন আব্দুল আজিজ এই জন্য সুলাইমান বিন আব্দুল মালিকের উপদেশটা, কারণ সুলাইমান বিন আব্দুল মালিক নিজেও জানতো ইনার চাইতে নেককার, সৎ, ফরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা আর কেউ নাই। সুলাইমান বিন আব্দুল মালিকের অনেক পরামর্শদাতা ছিল, কিন্তু সুলাইমান বিন আব্দুল মালিক নিজেও স্বীকার করেছে, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালার মতো আল্লাহওয়ালা হফে ইলাহিওয়ালা, আর কোনো পরামর্শদাতা আমার কাছে নাই। মানে এত সুন্দর পরামর্শদাতা, যিনি আমার নিজের আখেরাতের চিন্তা করে, অর্থাৎ ইনি আমার এমন বন্ধু, ইনি আমার এমন রফিক, ইনি আমার এত শুভাকাঙ্ক্ষী, প্রতিনিয়ত আমাকে আখেরাতের জবাবদিহিতার থেকে, প্রতিনিয়ত আখেরাতের আজাব থেকে বাঁচানোর চিন্তায় আমাকে পরামর্শ দিয়ে থাকে। আর সুলাইমান বিন আব্দুল মালিকও উমর বিন আব্দুল আজিজের কথা মেনে নিতেন, গ্রহণ করতেন, ইনকার করতেন না। প্রিয় সাহেব ভাইরা, মাদের জেনে দর্শক বৃন্দ, বোঝা গেল শরীয়তের বাপের রেখে যাওয়া যে সম্পত্তি, এটার বা কন্যা পাবে, ছেলে তফাবে পাবে, ছেলে যেভাবে পাবে ইসলামের যে তকসিম সে অনুযায়ী মহিলারা অর্থাৎ কন্যা সন্তানরাও পাবে। আমরা যারা পুরুষ তারা কন্যা সন্তানকে বঞ্চিত না করি, অর্থাৎ বোনদেরকে বঞ্চিত না করি। আমাদের সমাজে তো অনেক লোক এমন আছে বলে বাপের সম্পত্তি যদি তুমি নিয়ে নাও, তোমার সাথে আমার অর্থাৎ ভাই বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমার বাপের সম্পর্ক নিয়ে সম্পত্তির ভাগ নিয়ে নিছ। তো অনেক সময় বোন সম্পর্ক বজায় রাখার জন্য ভাইয়ের সাথে ওই সম্পত্তি নেয় না, অথচ এটা দিয়ে দেওয়াটা হচ্ছে ভাইয়ের জন্য বড় জরুরি একটা বিষয়। কিন্তু মেহরুম করা, ধরে রাখা, না দেওয়া, চাইলে তাদেরকে হুমকি ধমকি দেওয়া, এটা কোনো মুসলমানের শোভা পায় না। কার কোরআন যেখানে তকসিম করে দিয়েছে সেখানে আমার আপনার কি, বাপের সম্পত্তির মালিক আমি যেমন আমার বোনও তেমন, সবাই এখানে অধিকার রাখে। তো যার যার অধিকার তাকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে কখনো জবরদস্তি না করি, এটা জুলুমের পর্যায়ে চলে যায়। এরকম অভ্যাস যদি কারো থাকে বয়কট করে, অনেকে বলে বোনকে বিবাহ দিতে অনেক টাকা চলে গেছে, আমার বাবা আমারও তো বিদেশ ফাটাইতে অনেক টাকা গেছে গা, বলে বোনকে বিবাহ দিতে অনেক টাকা চলে গেছে, বাপে নিজের ছেলেকে যে ব্যবসার জন্য দোকান খুলেছে ওইখানেও তো অনেক টাকা গেছে গা, এটা দেখি না আমরা। অনেক ভাই বলে বৃদ্ধ বাপকে আমি দেখেছি, তাকে লালন পালন আমি করেছি, বোন তো করে নাই। ও ভাই ঠিক তুমি করেছ, তুমি তোমার বাপের সেবা করে জান্নাত পাওয়ার সুযোগ নিয়েছ, আর বোন তো পাই 50% ভাগ, আর তুমি ছেলে পেয়ে তাকে 100% ভাগ, ভাইয়ের অর্ধেক পায় বোন, দ্বিগুণ তো ভাই পাচ্ছে। তো ভাইয়ের অধিকার দায়িত্ব বেশি, কারণ মেয়ে সন্তান শ্বশুর বাড়িতে চলে যায়, সে মা বাপের সেবা করার এবিলিটি রাখে না, কারণ শ্বশুর বাড়িতে থাকে। ভাইয়ের দায়িত্ব বৃদ্ধ মা বাবের সেবা যত্ন করা, আর ভাইকে ভাগ বেশি দেওয়া হয়েছে। তো যার যেটা হক সেটা আমরা দিয়ে দিই, গাফলতি অর্থাৎ সন্ত্রাসী মনোভাব না নি। অনেকে আজকে দেখবেন ভাই বোন মামলায় নষ্ট, হায়রে ভাই, ভাই এমন বোন এমন যেখানে মামলা হচ্ছে শুধু দুনিয়ার সম্পত্তির কারণে, দুনিয়ার দৌলতের কারণে, দুনিয়ার টাকার কারণে। যদি আমরা সত্যিকার অর্থে কোরআনের উপর আমল করতাম, শরীয়তের উপর আমল করতাম, ভাইকে ভাইয়ের হক দিয়ে দিতাম, বোনকে বোনের হক দিয়ে দিতাম, আজকে কোর্ট কাছারির মধ্যে এত মামলা হতো না। আজকে আপনি দেখবেন মেজরিটি পারিবারিক মামলা অনেক শুধু একে অপর বিরুদ্ধে করে, এ বলে দিতাম না, ও বলে এ নিয়ে নিছে, ও ভাই আমার বাপ জীবিত কালে আমাকে যদি 20 টাকাও দিয়ে থাকে, বলে একে আগে 20 টাকা দিয়ে দিছে, এগুলো বাদ দ, আমার বাপ আমাকে দিয়েছে, আমার বাপ আমার বোনকে দিয়েছে, এটা বাপের মামলা ডাইরেক্ট। বাপ মরে যাওয়ার পর যত সম্পত্তি আছে এটা শরীয়তের যে বিধান ওইটা আমাকে আপনাকে মানতে হবে, আর এই মানার মধ্যে আত্মীয়তার বন্ধন অটুক থাকে। এই মানার মধ্যে, কারণ যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাদের জন্য তো পরকালে অনেক আজাব আছে, আর সম্পদের জন্য দৌলতের জন্য আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দেওয়া, এটা কোথায় কেমনে এই শয়তানি আকল কোত্থেকে এসে গেল, কেন এটা হয়ে গেল, আল্লাহ আমাদেরকে হিফাজত করুক। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বলার মকসদ এটাই, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই সুলাইমান বিন আব্দুল মালিকের এমন একটা উপদেষ্টা ছিল যিনি প্রতিটি কাজে ওনাকে আখেরাতের জবাবদিহিতা থেকে বাঁচানোর চিন্তায় ব্যস্ত থাকতো। তা আমাদেরও উচিত এই ধরনের ভালো লোকদের সাথে পরামর্শ করা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নূর কথা রয়েছে, এমন ভালো মানুষের সাথে পরামর্শ করো, নেককার মানুষের সাথে পরামর্শ করো। কিন্তু আফসোস, আজকে আমাদের পরামর্শ হয়, সমাজের অনেক লোক আছে যারা সমাজের টাটকেলাস, একদম সিটিং বাট ফায়ার দুই নম্বরই, তাদের সাথে অনেকে উঠা বসা করে, এদের পরামর্শ নিয়ে চলে না। চাটুকারিতা বন্দা খুব খারাপ, যে বা যাহারা আমার আপনার চাটুকারিতা করে, যেটাকে তুষামুদ বলা হয়, এরা লোক ভালো নয়। এরা আমার আপনার ধন সম্পদ যতক্ষণ, বন্ধুত্ব ততক্ষণ, তারপর নাই। আমরা চাটুকার না রাখি, নেককার বন্দা যদিও তার কথা আমার পছন্দ না হোক, কিন্তু সে আমাকে আখেরাত থেকে বাঁচানোর একটা পরামর্শ দিবে, সে আখেরাতের ভয়াবহ আজাব থেকে বাঁচানোর একটা পরামর্শ দিবে। নেককার নামাজি নবী প্রেমিক আল্লাহওয়ালা, এদের সাথে সুসম্পর্ক রাখি, যে কোনো কাজের পূর্বে তাদের সাথে পরামর্শ করি, এটা কিভাবে করব। অনেকে কুবুদ্ধি দেয়, খারাপ বুদ্ধি দেয় মানুষকে, বন্ধুর তালে পরে দিতাম না, বোনকে বিয়ার সময় অনেক টাকা খরচ করছি, না দিলে কি হয়েছে। এই ধরনের লোকদের থেকে নিজেকে বাঁচায়, কারণ যে মান বন্দা, যে বন্ধু, যে আপনার তুষামুৎকারী, যে উপদেষ্টা অপরের হককে বক্ষণ করার জন্য আমাকে আপনাকে উৎসাহ দেয়, এ আমার পরকালের বড় দুশ্মন। কারণ তার কথাই এসে যদি আমি অপরের হক নষ্ট করি, জাহান্নামের আগুনে আজাবে আমাকে পড়তে হবে। তখন যদি আমি তার নাম বলি, ফার ফাওয়ার কোনো কি সুযোগ আছে? এই জন্য মেহরবানি, সবাই ভালো মানুষের সাথে পরামর্শ করি, নেককার মানুষের সাথে পরামর্শ করি, এবং যার যা প্রাপ্য সেটা প্রদান করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষের সাথে উঠা বসা রেখে, সর্বদা মতের ফিকের চিন্তাভাবনা করে, আখেরাতের জবাবদিহিতার কথা মাথায় রেখে কাজ কারবার করার তৌফিক দান করুক। দেখেন, আজকে হতে পারে আমি লসে যাব মনে হচ্ছে, কিন্তু লসে যাব না, মৃত্যুর পর আমি প্রফিটের মধ্যে থাকবো, ফায়দার মধ্যে থাকবো। কারণ যখন আমি মারা যাব, দুনিয়া রয়ে যাবে, জায়গা জমিন রয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স রয়ে যাবে, ভালো কর্মগুলি আমার কবরের সঙ্গী হবে। এই জন্য ভালো কাজ নিয়ে কবরে যাই, কবরের প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নিয়ে জীবন গড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।